বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 24 জুলাই, 9 শ্রাবণ এবং ফার্সি 2 মুরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বা 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ফ্রান্স ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যকার টেলিফোন আলাপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও সিইসির বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আসমাউল হোসনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে সুখী পরিবার গড়ে তোলা বিষয়ে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড়। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে চিঠি লেখার ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইউরোপের অর্থনীতির ক্ষতি হচ্ছে, ম্যাক্রনকে জানালেন প্রেসিডেন্ট রাইসি। বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে D8 সম্মেলন। ঢাকা সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা কমতে শুরু করেছে। নতুন করে করোনায় মৃতদের 70% এর টিকা নেননি বলে খবর। এবং ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্বের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি, বিশেষ করে ইউরোপের অর্থনীতির ক্ষতি হচ্ছে। শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেন রাইসি। 120 মিনিটের ওই ফোন আলাপে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বিশ্বের বহু দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এমনভাবে পুনরুজ্জীবিত করতে হবে যাতে ইরান এটি থেকে অর্থনৈতিক সুবিধা পেতে পারে। তিনি এই সমঝোতা নিয়ে অচলাবস্থা সৃষ্টির জন্য আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়াকে দায়ী করেন। টেলিফোন আলাপে প্রেসিডেন্ট বলেন, তিনি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনাকে ফলপ্রসূ করতে চেষ্টা চালিয়ে যাবেন। ম্যাক্রন বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের প্রক্রিয়ায় সমর্থন দিচ্ছে। পারস্য উপসাগরে সব ধরনের অভিযানের জন্য ইরান প্রস্তুত রয়েছে, একথা বলেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংসিরি। তিনি আরো বলেছেন, দেশের উত্তর ও দক্ষিণের পানিসীমা ও দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার পরিকল্পনা অনুযায়ী এটা করা হয়েছে। এর ফলে দেশের উপকূল এবং দ্বীপগুলোর নিরাপত্তা জোরদার হয়েছে। পারস্য উপসাগরের ১৪টি দ্বীপের উন্নয়নে নানা পর্যায়ে কাজ চলছে বলে জানান এই কমান্ডার। কয়েকদিন আগেও আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি পারস্য উপসাগরের নিরাপত্তা নিয়ে কথা বলেন। তিনি ওমানের নৌবাহিনীর কমান্ডারের সঙ্গে বৈঠকে পারস্য উপসাগরে ইহুদিবাদ ইসরায়েলের যে কোনো ধরনের উপস্থিতির পরিণতির বিষয়ে সতর্ক করে বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদ ইসরায়েলের উপস্থিতি শুধুমাত্র এই অঞ্চলের নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলবে, কোনো সুফল বয়ে আনবে না। আটটি মুসলিম দেশের সংগঠন ডি8 এর সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডি8 সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। আগামী ২৭ জুলাই বুধবার ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন সম্মেলনে জ্বালানি নিরাপত্তার উপর জোর দেবে বাংলাদেশ, পাশাপাশি খাদ্য নিরাপত্তার বিষয়টিও আলোচনায় রাখবে ঢাকা। এবারে ডি8 সম্মেলনকে গুরুত্বপূর্ণ জানিয়ে মোমেন বলেন, এবছরটা ডি8 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ২৫তম বছর পূর্তি এবার। ইরান ও বাংলাদেশ ছাড়া ডি8 এর অন্য ৬ সদস্য দেশ হচ্ছে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর ও নাইজেরিয়া। বাংলাদেশে কোভিড-১৯ চলমান চতুর্থ ঢেউয়ে মৃতদের ৭০% টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও শনাক্তের সংখ্যা কমতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
কোভিড-১৯ চলমান চতুর্থ ঢেউয়ে মৃতদের ৭০% টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। আজ রোববার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে লিডার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, টিকা নেবার পরও মারা যাবে না এমন কথা কখনো বলা হয়নি। করোনা মহামারী দেখা দেবার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে, নিশ্চয়ই এটাতে উপকার হয়েছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে। এবার যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। এদিকে দেশে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের সংখ্যা কমতে শুরু করেছে। সর্বশেষ ২৪ ঘন্টায় শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে আরও কমেছে। একই সঙ্গে দৈনিক শনাক্তের হার একদিন পর ১০% নিচে নেমেছে। এদিন ভাইরাসটিতে আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা পরিস্থিতি নিয়ে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৬১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৩০ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গিয়েছে। আগের দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৪৪৬। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যদি তদন্তকারী সংস্থা এমন কোনো প্রমাণ আদালতে জমা দেয় এবং আদালত যদি তাতে মান্যতা দেয়, কোনো ধরনের সিলমোহর দেয়, সঙ্গে সঙ্গে দল সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আজ এই মন্তব্য করেন। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়া প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, যে মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি জানাচ্ছে, তিনি তৃণমূলের কেউ নন, তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যে টাকা উদ্ধার হয়েছে বলে ইডি জানাচ্ছে, তার সঙ্গেও তৃণমূল কংগ্রেসের কোনো ধরনের সম্পর্ক নেই। ভারতের মেঘালয় রাজ্যে বিজেপির সহসভাপতি বার্নার্ড এন মারাক ওরফে রিম্পুর খামার বাড়িতে শিশু ও কিশোরীদের আটকে রেখে পতিতালয়ে চালানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে 73 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মেঘালয়ে বিজেপির সহসভাপতি বার্নার্ড এনমারা কর্ফের ইমপুর খামারবাড়িতে শিশু ও কিশোরীদের আটকে রেখে পতিতালয় চালানোর অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে 73 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ওই বিজেপি নেতার রিম্পু বাগান খামারবাড়িতে অভিযান চালিয়ে তালাবন্ধ অবস্থায় অস্বাস্থ্যকর ঘর থেকে 6 শিশুকে উদ্ধার করেছে। বিজেপি নেতা বার্নার্ড এনমারা কর্ফে রিম্পুর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ওই ঘটনায় এ পর্যন্ত 73 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেঘালয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বার্নার্ড এনমারাকে রিসর্টে পতিতালয় চালানো হচ্ছিল। পুলিশ বলছে উদ্ধার হওয়ার সমস্ত শিশুই আতঙ্কিত ও বিধ্বস্ত, তারা ঠিক করে কথাও বলতে পারছে না। মনে করা হচ্ছে রিম্পু ওই জায়গাটি পতিতাবৃত্তির জন্য ব্যবহার করতেন। 8 ঘন্টার অভিযানে পুলিশ ম্যানেজার, তত্ত্বাবধায়ক এবং আরও 3 কর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়া 36 গাড়ি, 47 মোবাইল ফোন, 1,68,268 মিলিলিটার মদ, 500 অব্যবহৃত গর্ভনিরোধক কন্ডোম এবং অন্যান্য অপরাধমূলক সামগ্রী বাজেয়াপ্ত করেছে। পুলিশ বলছে পুলিশের টিম বেশ কিছু যুবক ছেলে মেয়েকে খামার বাড়ি চত্বরে, ঘরের ভিতরে এবং গাড়ির ভিতরে প্রকাশ্যে মদ পান করতে দেখেছে। তাদের মধ্যে কেউ কেউ পোশাক ছাড়াই অথবা খুব কম পোশাক পরে গাড়ির ভিতরে বসেছিল। সে অনুযায়ী তল্লাশি দল 68 জন ছেলে ও মেয়েকে হেফাজতে নিয়েছে। অন্যদিকে একটি বিবৃতিতে গারো উপজাতি স্বায়ত্তশাসিত জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও বিজেপি নেতা বার্নার্ড এনমারা খামারবাড়িতে অভিযান চালানোর জন্য মুখ্যমন্ত্রী সাংমার কঠোর সমালোচনা করেছেন এবং পতিতালয় চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুজ শহরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 2 ফিলিস্তিনি শহীদ এবং 12 আহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী শহীদ 2 ফিলিস্তিনি নাবলুজ শহরের রাফিজিয়া হাসপাতালে মারা যান। আহতরা ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক। গণমাধ্যমের খবর অনুযায়ী ইহুদিবাদী সেনারা চারদিক থেকে নাবলুজ শহরের আল ইয়াসমিনা এলাকাটি ঘিরে ফেলে হামলা শুরু করলে সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় ইহুদিবাদী বাহিনী বিভিন্ন ভবনের উপর বেশ কয়েকজন স্নাইপার মোতায়েন করে, যারা সেখান থেকে গুলি চালায় এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে। তবে ফিলিস্তিনিরাও প্রচণ্ড প্রতিরোধ গড়ে তোলে এবং 3 সংঘর্ষের পর ইসরায়েলি বাহিনী সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। সংঘর্ষের সময় ফিলিস্তিনের হাসপাতাল কর্মীরা এবং অ্যাম্বুলেন্সগুলো স্থানীয় লোকজনের সেবা দিতে গিয়ে সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। 2 তরুণের হত্যাকাণ্ডের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ নাবলুজ শহরে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। ইউক্রেন দাবি করেছে দেশটির কৃষ্ণসাগর উপকূলীয় ওদেসা বন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির ব্যাপারে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে কিয়েভ ও মস্কো চুক্তি সই করার একদিন পর এই অভিযোগ করল কিয়েভ। ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির অন্যতম প্রধান বন্দর হচ্ছে ওদেসা। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে শনিবার সকালে রাশিয়ার 2 ক্রুজ ক্ষেপণাস্ত্র ওদেসা বন্দরের অবকাঠামোতে আঘাত হানে। এ সময় অপর 2 ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়। এদিকে ইউক্রেনের ওদেসা বন্দরে বেসামরিক অবস্থানে হামলার অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন ইউক্রেনের ওদেসা বন্দরে দেশটির সামরিক নৌযানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আজ এক টেলিগ্রাম পোস্টে জাখারোভা বলেন, কালিবর ক্ষেপণাস্ত্র হামলায় ওদেসা বন্দরের সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি নৌযান ধ্বংস হয়েছে বলে জানান এই মুখপাত্র। সামরিক নৌযানের পাশাপাশি আমেরিকার সরবরাহকৃত অস্ত্রের গুদামেও আঘাত হানা হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের সঙ্গে টেলিফোন আলাপে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানের বিরুদ্ধে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা বৈশ্বিক অর্থনীতি বিশেষ করে ইউরোপের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকার একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, সম্প্রতি ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর নির্বাহী বোর্ডের সভায় তেহরানের বিরুদ্ধে প্রস্তাব ইরানি জাতির বিরুদ্ধে চাপ সৃষ্টির লক্ষ্যে একটি সংকট সৃষ্টিকারী পদক্ষেপ। প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোন আলাপে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কর্মকাণ্ড ও অগঠনমূলক অবস্থানের কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশের ফলে পরস্পরের প্রতি রাজনৈতিক আস্থায় একটি ধাক্কা লেগেছে। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তিন ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মাধ্যমে প্রস্তাবিত এই প্রস্তাবটি গত 4 জুন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক সভায় চীন ও রাশিয়ার তীব্র বিরোধিতা সত্ত্বেও অনুমোদিত হয়। ইহুদিবাদী ইসরায়েলের মিথ্যা ও বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে আইএইএর মহাপরিচালক ইরানের বিরুদ্ধে তড়িঘড়ি ও ভারসাম্যহীন প্রতিবেদন তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্র দেশগুলোর ইরান বিরোধী পদক্ষেপের মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে যে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় পশ্চিমা দেশগুলো ইরানকে চাপে রাখার পাশাপাশি ভিয়েনা আলোচনায় সৃষ্ট অচলাবস্থার ক্ষতিপূরণ এড়িয়ে যাওয়ার জন্য তারা আইএইএর রাজনৈতিক প্রস্তাবকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করছে। প্রকৃতপক্ষে আমেরিকা আইএইএ এবং এর প্রযুক্তিগত সমস্যাগুলোকে অপব্যবহারের মাধ্যমে ইরানকে তার আইনি ও বৈধ দাবিগুলো থেকে পিছু হটতে বাধ্য করার চেষ্টা করছে। অথচ ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্তৃপক্ষ বারবার জোর দিয়ে বলছে যে ইরান কখনোই অন্য পক্ষের অবাস্তব দাবির কাছে নতি স্বীকার করবে না। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে টেলিফোন আলাপে ইরানের অবস্থানের কথা আবারও স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর পূর্ণ আনুগত্য এবং তেহরানের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করা হলেই কেবল ইরান একটি সমঝোতায় আবদ্ধ হতে প্রস্তুত। এছাড়া সাইয়েদ ইব্রাহিম রাইসি ম্যাক্রনের সঙ্গে টেলিফোন আলাপে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানের বিরুদ্ধে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা বৈশ্বিক অর্থনীতি বিশেষ করে ইউরোপের জন্যও অত্যন্ত ক্ষতিকর।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিলে প্রধানমন্ত্রীর সঙ্গে চা খেতে সমস্যা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিলে প্রধানমন্ত্রীর সাথে চা খেতে সমস্যা নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিসা, দুর্নীতি আর লুটপাটের খেসারত শীর্ষক এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন,
প্রধানমন্ত্রী কার্যালয়ে এলে চা খাওয়াবেন, তার আগে বলে দেন যে আপনারা আমি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম এনে নিচ্ছি, সেটা বলে দেন।
সরকারের উন্নয়নের রোল মডেল প্রচারণার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, মেগা প্রজেক্টে মেগা লুটের কারণে বাংলাদেশের আজ অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এখানে রেমিটান্স কমে আসছে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে টান পড়েছে, তাই সরকার এখন চোখের শস্য ফুল দেখতে শুরু করেছেন, যার জন্য ক্ষমতাসীনরা এখন আবল তাবল বলা শুরু করেছেন। এর আগে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ রোববার সকাল 11:00 জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনো সংকট নেই, সংকট আছে বিএনপিতে এবং তাদের নেতৃত্বে ও সিদ্ধান্তে। রোববার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে নির্বাচনকালীন সরকার নিয়ে সংকটের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।
বিএনপি মহাসচিবকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনো সংকট নেই, সংকট আছে তাদের নিজেদের মধ্যে, সংকট আছে বিএনপির নেতৃত্বে এবং সিদ্ধান্তে। বিএনপি নেতারা আসলে কী চায় সেটা তারা নিজেরাই বোধ জানে, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা বিশৃঙ্খলা চেষ্টা করলে জনগণের যান মাল রক্ষায় জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের কোনো শেষ নেই, তারা কখনো নিরপেক্ষ সরকার, কখনো নির্বাচনকালীন সরকার, আবার কখনো তত্ত্বাবধায়ক সরকার এবং মাঝে মধ্যে কখনো জাতীয় সরকার নিয়ে কথা বলে। আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে। জবাবে সিইসি বলেছেন, কূটনীতিকদের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারা নির্বাচনের বিষয়ে কোনো পরামর্শ দেননি, তারা আমাদের নির্বাচন বিষয়ে অবহিত হয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে আসমাউল হুসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 87তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আল্লাহু আকবার, মহান আল্লাহর আসমাউল হুসনার তালিকাভুক্ত আরেকটি নাম মান্নান। এর অর্থ যিনি দান করেন বা যিনি মুনআম। আরবি ভাষায় মূল্যবান জিনিস বা ভারী জিনিসকে বলা হয় মান। আরবি মিন্নাত শব্দটিও এসেছে এই শব্দ থেকে, যার অর্থ নেয়ামত দান করা। মহান আল্লাহ অজস্র মূল্যবান ও বড় নেয়ামত দান করেন বলে তিনি মান্নান। মহান আল্লাহর নেয়ামত এত বেশি যে তা গণনা করাও সম্ভব নয়। সূরা নাহলের 18 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহর নেয়ামতগুলো গুনতে চাও তা তোমরা গুনে শেষ করতে পারবে না। মহান আল্লাহ কেবল বস্তুগত নেয়ামতই দান করেননি, তিনি অনেক আধ্যাত্মিক নেয়ামতও দান করেছেন। এসব নেয়ামতের অন্যতম হল ইমান, রিসালাত, নবুয়ত, ইমামত, বিলায়াত ইত্যাদি। বঞ্চিতদের জমিনে নেতৃত্ব দান করা ও মানুষের মধ্য থেকেই মানুষের জন্য রাসুল পাঠানোকেও মহান আল্লাহ মুমিনদের জন্য অনুগ্রহ বলে উল্লেখ করেছেন। মহানবী যে মানুষের জন্য কোরআন তেলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদেরকে সুপথ দেখাতে ধর্মগ্রন্থ তথা কোরআন ও হিকমাত বা প্রজ্ঞা শেখান, এসব বিষয়কেও মহান আল্লাহ মুমিনদের জন্য নিজের অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন পবিত্র কোরআনের একাধিক আয়াতে।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য মহান আল্লাহর রহমত ও মহা অনুগ্রহ। কিন্তু কেবল মুমিন বা বিশ্বাসীরাই এই অনুগ্রহের গুরুত্ব বোঝেন ও এই অনুগ্রহ থেকে কল্যাণ অর্জন করেন বলে এই অনুগ্রহকে কেবল মুমিনদের জন্য অনুগ্রহ বলে উল্লেখ করেছেন মহান আল্লাহ। মানুষের মধ্যে অনেকেই কারো উপকার করে সেই উপকারের কথা তাকে বারবার স্মরণ করিয়ে দেয়। এ বিষয়টিকেও আরবিতে মিন্নাত বলে, যা মান্নাত শব্দেরই পরিবর্তিত রূপ। কিন্তু এ ধরনের স্বভাব খুবই নিকৃষ্ট স্বভাব। অন্যদিকে মহৎ হৃদয়ের ব্যক্তিরা কারো উপকার করার পর তা উল্লেখ করার কথা মনেও রাখেন না বা সেই উপকারের বিষয়টি ভুলে যান। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের উপকার করে সেই উপকারের কথা উল্লেখ করে তাকে খোঁচা দেবে, আল্লাহ তার ওই উপকারের সওয়াব বাতিল করেন ও ওই কাজকে ভালো কাজের তালিকা থেকে বাদ দেন। সূরা বাকারার 264 নম্বর আয়াতে মহান আল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন, মুমিনরা যেন তাদের দানের কথা খোঁচা দিয়ে উল্লেখ করে ও পীড়া দিয়ে সেই দান বা সাদাকা বাতিল বা মূল্যহীন করে না ফেলে।
সূরা বাকারার 262 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যারা নিজ ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই, তারা চিন্তিত হবে না। অবশ্য উদ্ধত জালিম, কাফির ও মুশরিকদের অনুগ্রহ করার পর তা উল্লেখ করা এবং এর মূল্য আদায় করা মুসলমানদের জন্য সম্মানজনক বলে তা বৈধ। মহান আল্লাহ মানুষকে যেসব অনুগ্রহ করেন ও নেয়ামত দান করেন তার দুটি বৈশিষ্ট্য হল, এসব নেয়ামত অনেক বড় এবং যিনি দান করেছেন তিনি কোনো প্রতিদানের বা কৃতজ্ঞতার আশা করে তা দান করেন না। তবে প্রশ্ন উঠতে পারে যে কেন মহান আল্লাহ পবিত্র কোরআনে কখনো কখনো অনুগ্রহ প্রদানের বিষয়টিকে তথা মিন্নাত শব্দটিকে খোঁচা দেওয়ার ভাবভঙ্গি নিয়েই করুণা করার অর্থে উল্লেখ করেছেন। যেমন সূরা হুজরাতের 17 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
হে রাসুল, তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে বলে মনে করে। আপনি বলুন, তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ বলে মনে করো না, বরং আল্লাহ ইমানের পথে পরিচালিত করে তোমাদেরকে ধন্য বা করুণা করেছেন যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাকো। আসলে বাহ্যিক দৃষ্টিতে নেতিবাচক অর্থবোধক বলে মনে হওয়া এ ধরনের শব্দের প্রকাশভঙ্গি এ ধরনের সাহিত্য রীতি ও তা রূপক মাত্র। যেমন কোরআনের অন্য আয়াতেও তথা সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, এবং কাফেররা চক্রান্ত করেছে আর আল্লাহও চক্রান্ত তথা কৌশল অবলম্বন করেছেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী। এখানে আল্লাহর চক্রান্ত বলতে কাফেরদের চক্রান্ত বা প্রতারণার জবাবে আল্লাহর শাস্তিকে বোঝানো হয়েছে, কারণ আল্লাহ কখনো প্রতারণা করেন না, বরং কৌশল করেন। শত্রুরা যখন ঈসা নবীর বিরুদ্ধে যে চক্রান্ত করেছিল তা বানচাল করতে মহান আল্লাহ যে কৌশল অবলম্বন করেছেন সেটাই সুন্দর অবয়বে তুলে ধরতে মাকার বা চক্রান্ত শব্দটি ব্যবহার করেছেন, যার প্রকৃত ভাবার্থ হচ্ছে কৌশল। মুমিনদের উদ্দেশ্যে মিন্নাত শব্দটিকে করুণা করার ভঙ্গিতে উল্লেখ করার বিষয়টি ঠিক একই ধরনের।
সূরা হুজরাতের 17 নম্বর আয়াত আবারও লক্ষ্য করুন। হে রাসূল, তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে বলে মনে করে। আপনি বলুন, তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ বলে মনে করো না, বরং আল্লাহ ইমানের পথে পরিচালিত করে তোমাদেরকে ধন্য বা করুণা করেছেন যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাকো। এখানে এটা সুস্পষ্ট যে আল্লাহ কোনো প্রতিদানের আশা না করেই মানুষকে ইসলাম বা ইমানের দিকে হেদায়াত করেছেন। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসমাউল হোসনা অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছে। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 24 জুলাই রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। সিপিডির সেমিনারে ম তামিম, আমদানি নির্ভরতাই বর্তমান বিদ্যুৎ সংকটের কারণ, প্রথম আলো। জনগণের উপর আমাদের ভরসা আছে বললেন প্রধানমন্ত্রী কালের কণ্ঠ। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনলে চা খেতে সমস্যা নেই বললেন ফখরুল। মানব জমিন যুগান্তরের শিরোনাম। করোনায় মৃতদের 70 ভাগই টিকা নেননি স্বাস্থ্যের ডিজি। ভারতের শিরোনাম। আদৌ কি অসুস্থ পার্থ, আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ ইডি। আজকাল অর্পিতার বাড়ি থেকে 22.5 কোটিই নয়, এর আগেও অন্যত্র বহু কোটি টাকা উদ্ধার করেছে ইডি। আনন্দবাজার পত্রিকা। দ্রুত শেষ হোক তদন্ত, ইডির কাছে নির্দিষ্ট সময়সীমার দাবি তৃণমূলেরই। সংবাদ প্রতিদিন।
শ্রোতাবন্ধুরা, শিরোনামের পরে এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সব দলকে অনুরোধ করছি সিইসি, এ শিরোনাম করেছে দৈনিক মানব জমিন পত্রিকা সহ অন্যান্য পত্রিকা। প্রশ্ন হচ্ছে, বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো প্রধান নির্বাচন কমিশনারের এই আহ্বানে সাড়া দেবে বলে মনে হয়?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য শুনতে আপাতত ভালো লাগে। উনি হয়তো এই বক্তব্য দিয়ে নিজে ব্যক্তিগতভাবে খুশি হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনি আহ্বান জানালেই কি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এটা ভাবার কোনো কারণ নেই। যে কারণে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আমি প্রশ্ন তুলছি বা অনেকে প্রশ্ন তুলবে, সেটি হচ্ছে এই যে অংশগ্রহণমূলক নির্বাচন হলেই তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। সবাই নির্বাচনে অংশগ্রহণ করলো, কিন্তু নির্বাচনের ফলাফল তাদের বা স্বাভাবিক অবস্থায় থাকলো না, তাহলে এই অংশগ্রহণমূলক নির্বাচনের কি অর্থ থাকতে পারে? বিরোধী দল যে অভিযোগ করছে যে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে গেলে নির্বাচন সুষ্ঠু হবে না এবং দলীয় সরকার নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করে ফলাফল পাল্টে নেবে, এই অভিযোগের সুরাহা না করে কোনো মতেই কোনো ধরনের নির্বাচন বাংলাদেশে গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং ব্যাপারটি এই রকম বলেই নানা অঙ্গনে চেষ্টা তদবির চলছে এবং প্রধান নির্বাচন কমিশনার এই কথা বলছে। নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনার সফল, এটি তার জায়গা, তার অঙ্গন থেকে তিনি সফল। কিন্তু নির্বাচনে যারা অংশগ্রহণ করলো তাদের যে আশা বা তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য সেই আশার কি হবে? এবং তিনি এই নিশ্চয়তাও দিতে পারছেন না যে নির্বাচন সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের এই আহ্বানকে আমরা স্বাভাবিক আহ্বান হিসেবেই ধরে নেব, এটি তার দায়িত্বের ভেতরে পড়ে, তাই তিনি এই আহ্বান জানাচ্ছে। কিন্তু বাস্তবতা ভিন্ন, বিরোধী দলগুলো যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের সুরাহা না করে নির্বাচন হলে তা আসলে কার্যকর নির্বাচন হবে বলে আমি সন্দিহান বা অনেকেই সন্দিহান, এরই বাস্তব প্রমাণ কিন্তু বিগত দুটি নির্বাচন।
জনাব সিরাজুল ইসলাম, ইউরোপের সাহায্য নিয়েও যুদ্ধ জিততে পারবে না ইউক্রেনে, কথা বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, আপনার পর্যবেক্ষণ কি?
জি, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, তিনি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন থেকেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে বেশ সরব রয়েছেন এবং তার দেশের হয়ে তিনি যে কথাগুলো বলে আসছেন আমি ব্যক্তিগতভাবে বিশেষ পর্যবেক্ষণে রেখেছি। তাতে এ কথা বলা যায় তিনি সত্যিকার অর্থেই তার দেশের মঙ্গল চাইছেন এবং তার দেশের স্বার্থটাকে অনেক বড় করে দেখছেন। শুধু তার দেশের স্বার্থ নয়, বৃহত্তর ভাবে ইউরোপের স্বার্থ তিনি দেখার চেষ্টা করছেন। যদিও হয়তো তিনি সেই রকম প্রভাবশালী নেতা নন, কিন্তু আপাতত তিনি যে যুক্তিপূর্ণ বক্তব্য দিচ্ছেন সেটি অত্যন্ত গ্রহণযোগ্য এবং আমি একে ইতিবাচক বলে মনে করি। ভিক্টর অরবান যে কথা বলছেন সে কথা অত্যন্ত সঠিক কথা, কারণ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে ইউরোপ ভালো নেই, আমেরিকা ভালো নেই, সারা বিশ্বের অর্থনীতি ভালো নেই, সারা বিশ্বে তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, খাদ্য শস্যের দাম বেড়েছে, আর এইগুলোর প্রভাবে সারা বিশ্বের সমস্ত সবকিছুর দাম বেড়েছে। ইউরোপের বহু দেশ, আমেরিকা এছাড়া বিশ্বের বহু দেশের মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি মারাত্মক আকার ধারণ করেছে। সারা বিশ্বের কেউই তো ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ভালো নেই এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে মূলত এই সংকটগুলো তৈরি হয়েছে। ইউক্রেনকে নেটো জোটে অংশগ্রহণ করানোর জন্য এই সংকট তৈরি হয়েছে। এই সংকটের সমাধান যদি করত এবং এর মূল সমস্যার সমাধান যদি করত, সেটি হচ্ছে যে ইউক্রেনকে নেটো জোটে না নেওয়ার ঘোষণা, তাহলে কিন্তু এই যুদ্ধ লাগত না এবং সারা বিশ্ব আজকে এই কাহিল অবস্থার ভেতরে পড়ত না। সেক্ষেত্রে ভিক্টর অরবান যে বক্তব্য দিয়েছেন তা সঠিক।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। এসএসসি দুর্নীতির তদন্তে ধৃত অর্পিতাকে তোলা হল ব্যাংকশেল কোর্টে। টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাট থেকে দুই বস্তায় মোট 22.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাওয়া গেছে 1.5 কেজি সোনা, লক্ষাধিক টাকার বিদেশি মুদ্রা। টাকার উৎস নিয়ে চুপ করে আছেন অর্পিতা। শনিবার সন্ধ্যায় অর্পিতাকে বাড়ি থেকে বার করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। বাড়ি থেকে বেরোনোর সময় অর্পিতা দাবি করেন, আমি কোনো অন্যায় করিনি, বিজেপির চাল, আমাকে ফাঁসানো হয়েছে, আইনের প্রতি তার আস্থা রয়েছে বলে মন্তব্য করেন অর্পিতা।
এদিকে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, পার্থ কেন SSKM হাসপাতালে, আপত্তি তোলে হাইকোর্টে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা নিয়ে ব্যাংশাল আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। সংবাদ প্রতিদিন লিখেছে, দ্রুত শেষ হোক তদন্ত। ইডির কাছে নির্দিষ্ট সময়সীমার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, এক মাস দুমাসের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে, দোষীদের খুঁজে বের করতে হবে, সেক্ষেত্রে তৃণমূলও দলীয়ভাবে নিজেদের কাজ করতে পারবে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে সুখের নীর।
সুখের নীর
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীর থেকে সবাইকে জানাচ্ছে ত্রাণ ঠালা শুভেচ্ছা। এ ধারাবাহিকের 23তম পর্ব উপস্থাপনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সমাজ জীবনে পরিবারের গুরুত্ব অপরিসীম। নারী পুরুষ, মা বাবা ও সন্তানদের মানসিক সুস্থতা এবং সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য ও সর্বোপরি মানুষের মতো মানুষ হওয়ার জন্য পরিবার গঠন জরুরি। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যারা বলে হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো, এ আয়াত থেকে স্পষ্ট সুস্থ পারিবারিক সম্পর্ক ও পরিবারের মর্যাদা নির্ভর করে পরিবারের সদস্যদের খোদাফিরতার উপর। সুস্থ সমাজ গড়ে তোলার জন্য নারী পুরুষ বা স্বামী স্ত্রী ও সন্তানদের সুস্থ ও আন্তরিক সম্পর্ক প্রতিষ্ঠা জরুরি। পরিবারের অভিভাবক ও বড় সদস্যরা, বিশেষ করে বাবা মা, হচ্ছেন সন্তানদের জন্য অনুকরণীয় আদর্শ। বাবা মায়ের বিশ্বাস, ধর্ম, স্বভাব, জীবনযাপনের পদ্ধতি ও ঝোঁক প্রবণতা এসবই সন্তানদের উপর প্রভাব ফেলে। স্বামী স্ত্রীর সহৃদয় সুস্থ সম্পর্ক ও পারস্পরিক ভালোবাসাও পরিবারের অন্যান্য সদস্যদের উপর প্রভাব ফেলে। পরিবারকে দায়িত্বশীল ও মজবুত করার জন্য এসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ।
এবার ইরানের যাযাবর শ্রেণীর উপজাতীয় পরিবার সম্পর্কে কিছু কথা বলবো। ইরানের এ ধরনের পরিবারগুলোতে নারীর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ এবং তারা পুরুষের তুলনায় কোনো অংশে কম শ্রদ্ধাভাজন নন। যদিও বাহ্যিক দৃষ্টিতে কোনো কোনো অঞ্চলের এ ধরনের গোত্রে পুরুষের ভূমিকাকেই মুখ্য বলে মনে হবে, এবং অতীতে কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের উপজাতীয় সমাজের অনেক নারী যথাযোগ্য মর্যাদা হয়তো পাননি, কিন্তু এ অবস্থা সামগ্রিক চিত্র নয়। বাস্তবে সুদূর অতীত যুগ থেকেই ইরানি উপজাতীয় সমাজে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সম্মান পেয়ে আসছেন। ইরানি উপজাতীয় সমাজে নারী পরিবারের প্রধান স্তম্ভ, কারণ পুরুষরা খুব কম সময় ঘরে থাকেন। এ ধরনের পরিবারে নারী উৎপাদনমূলক তৎপরতায় সিংহভাগ ভূমিকা রাখেন, তারা পরিবারে পুরুষের তুলনায় বেশি পরিশ্রম করেন, নিবেদিত চিত্তে এবং পরিবারকে বেশি সময় দেন, কিন্তু তাই বলে তারা পুরুষদের কাছে অহংকার বা হাম পড়া ভাব দেখান না।
ইরানি উপজাতীয় সমাজে স্ত্রী বা নারীর উপর কখনো স্বামী বা পরিবারের পুরুষ সদস্যরা নিপীড়নমূলক আচরণ করলেও তারা তা নীরবে শুয়ে নিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমেই পুরুষের মন জয় করে নেন। বিনম্রতা, সরলতা, অল্পে তুষ্টি, আত্মমর্যাদাবোধ ও সাহসিকতা ইরানের লোরেস্থান অঞ্চলের উপজাতীয় নারীদের বৈশিষ্ট্য। ফলে এ ধরনের পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায় আন্তরিক ও দুশ্চিন্তামুক্ত পরিবেশ এবং এ পরিবারগুলো স্নেহময়ী জননীর হাতে হয়ে ওঠে শান্তি ও সুখের নীর। ইরানি উপজাতীয় সমাজের সদস্যরা প্রকৃতির নান্দনিক সৌন্দর্যের কোলে বড় হওয়ার সময় পেশাগত স্বাধীনতা ও আনন্দদায়ক জীবনের অভিজ্ঞতা অর্জন করেন। তারা পরিবারকে অগ্রগতির মাধ্যম বলে মনে করেন। এ ধরনের পরিবারে দাদা দাদি ও বয়স্ক সদস্যরা নবীন সদস্যদের সঙ্গে একত্রে বসবাস করেন এবং তরুণ বা নতুন প্রজন্মের সদস্যরা বয়োবৃদ্ধ বা বয়স্কদের উপস্থিতিকে তাদের জন্য প্রত্যাশিত বলে মনে করেন।
ইরানের লোরেস্তান অঞ্চলের উপজাতীয় নারীরা ঘরের রান্না বান্নার সব কাজ করা সত্ত্বেও সবার পরে খেতে বসেন। মেহমান আপ্যায়নের ক্ষেত্রেও তারা অত্যন্ত নিবেদিত প্রাণ। ইরানের উপজাতীয় পরিবারগুলোতে নারী যেন পরিবারের মূল প্রাণ প্রবাহ, আর এজন্যই ইরানের লোরেস্তান অঞ্চলে এ কথাটি প্রবাদের মতো প্রচলিত যে পরিবারের গৃহিণী যদি মারা যান তাহলে সে সংসারে ঘটে সর্বনাশ বা সে সংসারের বিলুপ্তি অনিবার্য। আসলে বিষয়টি কেবল ইরানের লোরেস্তান অঞ্চলের উপজাতীয় নারীর জন্যই প্রযোজ্য নয়, বিষয়টি ইরানের গোটা নারী সমাজের জন্যই মহাসত্য। যেসব নারী তাদের ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম ও ভালোবাসা দিয়ে গড়ে তোলে সংসার, মা বা স্ত্রী হিসেবে তাদের ত্যাগ ও স্নেহের কাছে পরিবারগুলো ঋণী, আর পরিশ্রম ছাড়া কোনো পরিবার ও মানুষই জীবনে উন্নতি করতে পারে না।
অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সফল বিয়ের সম্পর্কে কিছু কথা বলবো। সফল বিয়ের জন্য জরুরি হল সঠিক নির্বাচন ও সঠিক পরিকল্পনা প্রণয়ন। বিয়ের উদ্দেশ্য এমন হওয়া উচিত নয় যে স্ত্রী বা জীবনসঙ্গীর উপর ভর করে বেকারত্ব বা অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করা বা স্রেফ জৈবিক চাহিদা মেটানো, কিংবা মানুষের কাছে এটা প্রচারের জন্য বিয়ে করা যে দেখুন আমার জীবনসঙ্গী কতই না সুশ্রী, অথবা উচ্চতর সামাজিক স্ট্যাটাস অর্জনের জন্যই বিয়ে করা, অথবা নিঃসঙ্গতা কাটানোর জন্য বিয়ের উদ্দেশ্য হওয়া উচিত নয়। সফল বিয়ে মানে এসব নয়। অনুরাগ বা ভালোবাসায় অন্ধ হয়ে বিয়ে করাটাও সফল বিয়ের লক্ষণ নয়। আপনি যাকে বিয়ে করতে চান আগে তাকে ভালোভাবে চিনুন, তাকে বোঝার চেষ্টা করুন এবং তাকে ভালো মানুষ বলে মনে হওয়ার পরই তার বিষয়ে অনুরাগী হন। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রেই যুবক যুবতীরা আবেগ বা অনুরাগকে প্রাধান্য দিয়ে পাত্রপাত্রীকে ভালোভাবে না চিনেই বা পাত্রপাত্রীর পারিবারিক অবস্থা ভালোভাবে না জেনেই অন্ধ প্রেমের টানে বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু বিয়ে করার অল্প কিছুদিন পরই তারা বুঝতে পারেন যে পরস্পরকে চিনতে তারা ভুল করেছেন।
একটি আদর্শ পরিবার গড়ে তুলতে হলে নীতি নৈতিকতা, চিন্তাশীলতা, সামাজিকতা, শিক্ষা ও প্রশিক্ষণ এবং ধর্মীয় বিষয়েও যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে, যাতে এইসব বিষয়ে সমাজকে সুসন্তান বা যোগ্য নাগরিক উপহার দেওয়া যায়। পরিবারকে সফল করার জন্য স্বামী স্ত্রীর পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা জরুরি। এ সংস্কৃতি পরিবারগুলোকে জীবনের নানা গভীর সংকটের সময়ও নিরাপদ রাখে। বিয়ের আগেই যদি উপযুক্ত জীবনসঙ্গী বাছাই করার জন্য প্রয়োজনীয় পারস্পরিক পরিচিতি অর্জন করা সম্ভব হয়, তাহলে স্বামী স্ত্রীর পারস্পরিক আস্থা ও বিশ্বাস এবং সহবর্মিতা অর্জন সহজ হয়, ফলে পরিবার হয়ে ওঠে মজবুত ও সচল। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। সংক্ষিপ্ত সংবাদ। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেছেন, ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকরণের পরবর্তী আলোচনা সৌদি যুবরাজের আহ্বানের পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে অনুষ্ঠিত হবে। এর আগে ইরাকের মধ্যস্থতায় দুদেশের মধ্যে পাঁচ দফা আলোচনা অঘোষিতভাবে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় দেশগুলো রাশিয়ার মোকাবেলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে ইউক্রেন যুদ্ধের একটি পক্ষ নেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে পূর্ব ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার দুই নাগরিক নিহত হয়েছে। শনিবার পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের দোনবাস এলাকায় যখন রাশিয়ার বাহিনী তাদের হামলা জোরদার করে তখন আমেরিকার দুই নাগরিক নিহত হয়। শ্রীলঙ্কাকে সাধ্যমতো সমর্থন ও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে চীন। অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার সরকারকে আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইউরোপের অর্থনীতির ক্ষতি হচ্ছে, ম্যাক্রনকে জানালেন প্রেসিডেন্ট রাইসি। বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে G8 সম্মেলন। ঢাকা সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা কমতে শুরু করেছে। নতুন করে করোনায় মৃত্যুদের 70% টিকা নেননি বলে খবর, এবং ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেছেন তৃণমূল।